মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়, রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজসাবাজাল। মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে, যাতে থাকছে সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান। ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নিই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দর্শক, আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় আমরা নিয়েছি কামাল ভাই সম্মান।
হাদিস শরীফের মধ্যে আছে যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেখায় না, সে মুসলমানের হক জানে না, আর সে আমার দলের মধ্যে নাই। মানে এটা বলা হচ্ছে যাকে সম্মান দেওয়ার আমরা তাকে সম্মান
দিতে হবে,
আর যাকে স্নেহ করা তাকে স্নেহ করি। এটা তো আছে, কিন্তু নিজের থেকে ছাওয়া, মানে আমি সমাজ সেবক, আমি দানবীর, লোকে আমার আগে ভিসে, আমি মনে করেন মসজিদের কমিটির সভাপতি বা এলাকার সর্দার মাতবর বা চেয়ারম্যান বা এমপি, অনেক কিছু হতে পারে, এক এক স্থানে এক এক ধরনের মানুষ হতে পারে, কিন্তু সম্মান লুবি এই হাসলতটা বালা না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ,
সবকিছু মালিক,
আর যাকে ইজ্জত দিয়েছে আল্লাহ তাকে যদি আমি এই এর কাছে এত সম্মান হলো কেন, তার যদি সম্মান কমে যায় যেত তাহলে আমি হিংসার মধ্যে পড়ে গেলাম আবার। মানে এখানে একটা সাথে একটা কি সম্পর্কিত, তো কারো ইজ্জত সম্মান দেখে যদি আমি নিজের অন্তরে জ্বলি এটাও লস। আরে সে আমার সাথে লেখাপড়া করছে, সে আমার থেকে অনেক জুনিয়র ছিল, সে আজকে কত সম্মান দিয়ে গেছে, এটাও একটা হয়ে থাকে। আর আরেকজন ভাই, আরে আসল সম্মান হওয়ার প্রাপ্ত তো আমি, এখন এই কেমন হয়ে গেল। এই যে বিহেভ গুলা, এগুলাকে পরিহার করি, যদি পরিহার না করি না তাহলে একদিন হুব্বে যা, মানে নিজের সম্মান 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 করতে করতে যদি মৃত্যু এসে যায় তখন বাঁচার তো আর কোনো
উপায় নেই।
এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নিই।
চুপ কেল
کیے گناہ کس کے کیے؟ اللہ کے کیے نا، اور جس کے گناہ کیے وہ تو خبردار ہے، وہ تو جانتا ہے کہ تم کیا کر رہے ہو، تو پھر تم چھپے کس سے تھے؟ ارے وہ مجرم بے پرواہ، دیکھ اے جرم کرنے والے گناہ کرنے والے، تجھے تو کوئی پرواہ ہے ہی نہیں، تو دیکھ تو صحیح سر پہ تلوار ہے، کیا ہونا ہے؟ کام زندہ کے کیے اور ہمیں زندہ کہتے ہیں قید کھانے کو، یعنی قید میں رہنے جیسے کام کیے، کام زندہ کے کیے اور ہمیں شوق گلزار کیا ہونا ہے؟ تم نے قید میں رہنے کے کام کیے اور شوق تمہیں یہ کہ ہمیں گلزار ملے گا، ہمیں آزادی ملے گی، ہمیں باغ و بہار ملے گا، مت پہ کیا مار ہے، کیا ہونا ہے، پار جانا ہے، نہیں ملتی ناؤ، ہمیں اس پار جانا ہے، ناؤ کشتی نہیں مل رہی، زور پر دھار ہے، کیا ہونا ہے، پانی میں زبردست وہ تغیانی آئی ہوئی ہے، کشتی مل رہی نہیں ہے، ناؤ مل نہیں رہی ہے، پار اس جانا ہے، حالت ایسی عجیب و غریب ہے، کیا ہونا ہے؟ اعلیٰ حضرت لکھتے ہیں روشنی کی ہمیں عادت اور گھر تیرا و تار ہے، کیا ہونا ہے؟ ہمیں روشنی کی عادت ہے، ہمیں اجالے کی عادت ہے، اور تمہارے اعمال سے قبر کا یہ علم ہے کہ کہیں قبر اندھیری نہ ہو، اندھیری قبر میں رہنے کا تمہیں تصور باندھا جا رہا ہے کہ تمہیں روشنی میں رہنے کی عادت ہے، اور قبر کا یہ عالم تیرا و تار ہے، کیا ہونا ہے؟ پھر اعلیٰ حضرت لکھتے ہیں، میں چند اشعار چھوڑ چھوڑ کر آپ کو بتا رہا ہوں، پھر فرماتے ہیں باتیں کچھ اور بھی تم سے کرتے، یہ اعلیٰ حضرت کی کیفیت ہے نا، یا قیامت کا واقع، قبر کی معاملہ، موت کا معاملہ، حشر کا معاملہ، حساب کا معاملہ، کتاب کا معاملہ، جنت اور دوزخ کے حوالے سے کیا فیصلہ ہوگا، یہ سارے معاملات اعلیٰ حضرت لکھتے چلے آ رہے ہیں، اور اعلیٰ حضرت لکھتے ہیں باتیں کچھ اور بھی تم سے کرتے، اور بھی کچھ باتیں تم سے کرتے، پر کہاں وار ہے، کیا ہونا، کیا کریں، کیا ہو سکتا ہے؟ اعلیٰ حضرت لکھتے ہیں کیوں رضا کرتے ہو، یعنی ساری تکلیفیں جو اعلیٰ حضرت نے بیان کی ہیں کہ وہاں یہ بھی ہو سکتا ہے، 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 یہ بھی ہوگا، وہ بھی ہوگا، تنہائی بھی ہوگی، اعمال بھی برے ہوں گے، پکڑ دکڑ بھی ہو رہی ہوگی، یہ سارا کچھ ہو رہا ہوگا، مگر آخر میں آ کر میرے اعلیٰ حضرت لکھتے ہیں کیوں رضا کرتے ہو، ہنستے اٹھو جب وہ غفار ہے، کیا ہونا ہے؟
এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল।
মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মনোয়ার আত-তারিখ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে। দর্শক শ্রোতা আসুন, আজকের বিষয় আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী মনোয়ার আত-তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব।
প্রত্যেকের একাঙ্ক্ষিত যে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাই, আর আল্লাহ তাআলার নিজাম পদ্ধতি এমন যে যারা পছন্দনীয় বান্দা হতে চায় তাদের উচিত পছন্দনীয় বান্দাদের অনুসরণ করা। তো পছন্দনীয় বান্দা যদি আমরা স্বল্প কথায় বলি, যে মকবুল বান্দা, পছন্দনীয় বান্দা তিনি যাকে আল্লাহ মনোনীত করেছেন, যাদের ইবাদত আল্লাহ কবুল করেছেন, যাদের বিষয়ে আল্লাহর খুফিয়া তদবির ভালো, যাদের বিষয়ে আল্লাহ উত্তম ফয়সালা করেছেন। এই কয়েকটি বিষয় যদি কারোর মধ্যে থাকে তো তারা আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হিসাবে অগ্রগণ্য।
সেদিন আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার প্রদত্ত তাকদীর উপর বিশ্বাস স্থাপনকারী, আমার লিখিত বিষয়ের উপর সন্তুষ্টি প্রকাশকারী, আমার প্রদত্ত রিজিকের উপর সন্তোষ ব্যক্তি এবং আমার সন্তুষ্টির জন্য নিজ নফসের কুপ্রবৃত্তিকে পরিত্যাগকারী যুবক আমার দরবারে আমার কিছু ফেরেশতাদের মতো। বাস্তবে কি যদি মানুষ আল্লাহ তাআলার বাধ্য অনুগত বান্দা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী এর সত্যিকার গোলাম হয়ে যায়, তবে সে ফেরেশতাদের মতো বরং কতিপয় ফেরেশতাদের চেয়ে উত্তম হয়ে যায়। এখানে যে জিনিসগুলো হয়েছে, আপনার প্রথমত তো আমরা ফার্স্ট শুনে নিলাম যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার অনুকরণ করা, অনুসরণ করা। দ্বিতীয়ত আল্লাহ তাআলার প্রদত্ত গদির উপর বিশ্বাস করা। এরপরে আল্লাহ তাআলা লিখিত বিষয়ের উপর সন্তুষ্টি প্রকাশ করা এবং প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকা, যে রিজিক দান করা হয়েছে এর উপরে নিজেকে সন্তুষ্ট রাখা এবং নিজের নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে, কু চাহিদা রয়েছে, এগুলো পরিত্যাগ করা। এখানে যদি আমরা এই জিনিসটা নিয়ে আসি, একটু ডেফিনিশনের দিকে যাই, নিজের কু চাহিদাকে, নিজের ইচ্ছাকে, নফসে আম্মারার খাইশকে যদি আমরা পরিত্যাগ করি, এগুলো থেকে মুক্ত থাকতে পারে, সে হচ্ছে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা।
এখন দেখবেন মাদানী মোন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য।
কোন সুরার তেলাওয়াত শুনাবেন আজকে?
সূরা ইখলাস।
সূরা ইখলাস মাশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাদানী মুন্না ফাহিম আত্তারি ভাই আমাদেরকে খুব সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত সূরা ইখলাস শুনিয়েছেন। আর সূরা ইখলাসের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাসকে তিনবার পাঠ করবে এক খতম কোরআন পড়ার সওয়াব পাবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করি, আর দেখি মাদানী মুন্নারা কতটুকু সঠিক জবাব দেন আমাদেরকে। দর্শক শ্রোতা অনেক সময় অপেক্ষায় থাকেন যে কখন এদেরকে প্রশ্ন করা হবে। আপনার নাম কি?
মোহাম্মদ আবু সালেক আত্তারি।
আবু সালেক আত্তারি, মাশাআল্লাহ। আবু সালেক ভাই আমাদের প্রশ্নের উত্তর দিবেন, রমজানুল মোবারক কোরআনুল কারিমের কোন আয়া সূরা কোন আয়াতে কারিমা থেকে আমরা প্রমাণিত পেয়েছি বা আমরা জানতে পেরেছি বা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের কোন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন? জি,
সূরা বাকারা আয়াত নম্বর 185।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 185-এর মধ্যে আল্লাহ তাবারাকাতালা রমজান সম্পর্কে স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে। কোরআনুল কারিমের সূরা বাকারা সর্বপ্রথম সূরা যেটা রয়েছে, এই সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকাতালা আমাদেরকে মুমিন যারা মুসলমান যারা তাদেরকে রমজান সম্পর্কে সতর্ক করেছেন, উৎসাহ দিয়েছেন রমজান সম্পর্কে অনেক কিছু আল্লাহ তাবারকাতাল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন।
ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি।
গুনাহ ক্ষমা করানোর জন্য 8টি আমল রয়েছে, শিখবো আমরা ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই। ইয়াহুল উলুমের মধ্যে রয়েছে চতুর্থ খণ্ড 141 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে গুনাহ করার পর যখন 8টি নেক আমল করা হয়, কয়টি নেক আমল? 8টি নেক আমল করা হয় তাহলে ক্ষমার আশা করা যায়। নাম্বার 1 তওবা বা তওবার প্রতিজ্ঞা করা, নাম্বার 2 গুনাহ থেকে বিরত থাকার কামনা করা, নাম্বার 3 আযাবের ভয় করা, নাম্বার 4 ক্ষমা পাওয়ার আশা করা। ক্ষমা পাওয়ার কি করা? আশা করা। নাম্বার 4 দুই রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করা, নাম্বার 5 কমসে কম 70 বার থেকে 100 বার সুবহানাল্লাহিল আযীম ইয়া বিহামদিহি পাঠ করা, 70 বার ইস্তিগফার পাঠ করা এবং 100 বার সুবহানাল্লাহিল আযীম ইয়া বিহামদিহি এই অযিফা পাঠ করা, নাম্বার 7 সাদাকা করা আর নাম্বার 8 রোজা রাখা। তো এই যে 8টি আমল আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, ক্ষমা পাওয়ার আশা করা, তওবা করা। আসুন আমরা তওবাও করে নিই। তওবা নিজের অন্তরের ইরাদাকে বলা হয়, অন্তরে দৃঢ় ইচ্ছা পাকাপোক্তভাবে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এজন্য মানে সবাইকে জানিয়ে যে ইজহার করে, হ্যাঁ ইজহার করার যদি গুনাহ হয় তো ইজহার করে তওবা করতে হবে। যারা জানিয়ে গুনাহ করলে, এমন গুনাহ রয়েছে যেগুলো জানিয়ে আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে। এমন গুনাহ রয়েছে দিলে দিলে তওবা করলেই আল্লাহ তাআলা মাফ করবেন। আসুন আমরা ফরিয়াদ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ নিশ্চয়ই আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না, এত গুনাহ করেছি, তোমার এত নাফরমানি করেছি, আল্লাহ দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ যেন না দেখে সেভাবে গুনাহ করেছি। হে মালিক আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের পিতা মাতার গুনাহকে মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমাদের ঈমান ও আফিয়াত নসিব করে দাও, ঈমান ও আফিয়াত নসিব করে দাও, ঈমান ও আফিয়াত নসিব করে দাও।
অনুষ্ঠান ঘরেলু মাসাইল অর উনকা হাল, এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীয়ত দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই।
अगर घर तंगी से चल रहा है
जी,
दिक्कत है घर में, आमदनी कम है, खर्चा ज्यादा है, और अगर बेटा माँ को 5,000 रुपए दे रहा है اور ماں بھی ساتھ رہتی ہے اور ماں دیکھتی ہے کہ گھر میں واقعی تنگی ہے، تکلیف ہے، پریشانی ہے، دودھ اناج راشن، لیکن بیٹا میرے ساتھ اس نے سلوک کر رہا ہے، تو کیا ماں کی یہ ذمہ داری نہیں ہے کہ وہ اپنے ان پیسوں سے، جب ماں کے استعمال میں نہیں ہے، نہیں ہے اس کی کوئی سی حاجت نہیں ہے، خالی پیسہ جمع، پیسہ کیا لے جائے گی ماں بھی، تو کیا اس کا یہ نہیں ہے کہ وہ اپنی گھر میں اپنے بچے کے گھر میں یا اپنا کوئی کنٹریبیوشن کر لے کہ بیٹا، یا کہہ دے بیٹا مجھے 1500-2000 دے، ایک مثال دے رہا ہوں، بکیا بیٹا تو گھر کے اندر دیکھ بچے بچوں کو ضرورت پڑتی ہے، اگر ماں یہ کرے تو کیا رج ہے؟ البتہ ماں کرے یا نہ کرے، بہو کو اس بات کی اجازت نہیں دی جائے گی کہ وہ اپنی ساتھ کے ساتھ بدتمیز اور بد اخلاقی کرے، لیکن دیکھیں میں نے کیا کہا سلمان بھائی کا، ہر سوال کے ساتھ چھ چھ سات سات پہلو نکلیں گے،
ٹھیک،
کیونکہ یہ پہلو کو نظر انداز کر کر اگر ہم جواب دیں گے نا تو پھر ہوگی گڑبڑ، کیونکہ مطلب بات ہوگا، بہو کہے گی کہ کیا اس ساس کو نظر نہیں آتا کہ میرے گھر کے اندر اتنی تنگی ہے، اتنی پریشانی ہے، دوا کے پیسے نہیں آتے، یہ مطلب مقروض ہو جاتے ہیں، یہ تو اس کے دن میں خدا نہ خواستہ اپنی ساس کے لیے نفرت و بغض پیدا ہوگا، ہونا نہیں چاہیے، لیکن اگر گھر کے حالات خدا نہ خواستہ درست نہیں ہے تو پھر وہ ایکسپیکٹ تو کرے گی نا کہ میری ساس بھی میرے ساتھ کوئی اس طرح کا کردار ادا کرے، تو یہ چیزیں جو ہے نا یہ ضرور دیکھی جاتی ہیں، کیونکہ بیٹا جو ہے نا وہ فرما بردار ہی بننے کی کوشش کرے گا ماں کی، لیکن ماں اپنے بیٹے کی فرما برداری کا امتحان تو نہ لے،
مدینہ
مثالی بیوی کیا ہوتی ہے؟ مثالی بیوی وہ ہوتی ہے جو اپنے شوہر کے خدمت اور اس کی اطاعت اور فرما برداری اور اس کی رضا کے لیے کام کرتی ہے،
ماشاءاللہ،
مثالی بیوی وہ ہوتی ہے جو شوہر کے والدین کے لیے بڑا مطلب کہ اس نے اخلاق کا مظاہرہ کرتی ہے، مثالی بیوی وہ ہوتی ہے کہ جب شوہر آتا ہے تو وہ دیکھتا ہے کہ میری بیوی نے میرے پیچھے میرے کام کاج، گھر کی صاف صفائی اور اولاد کی تربیت میں ایک اہم کردار ادا کیا ہے، میں کہتا ہوں مثالی بیوی وہ ہوتی ہے کہ اگر بیٹا اپنے ماں باپ سے روٹھا ہے نا تو وہ اپنا کردار ادا کر کے اس روٹھے ہوئے ماں باپ کے ساتھ معافیا منگواتی ہے اپنے شوہر کو کہ آپ کو اپنے ماں باپ سے معافی مانگنی چاہیے، آپ اپنے ماں باپ کو چھوڑ کر بیٹھے، میں نے اسے واقعات پڑھے ہیں کہ بہو نے بیٹے اور ماں باپ کو ملایا ہے،
مرحبا،
جو الگ ہو گئے تھے، یعنی بیٹا بعدوں کا دماغ خراب ہوتا ہے اس کا، وہ ماں باپ سے لڑ کر بیٹھا ہوا ہوتا ہے، تو بری بیوی اس کا فائدہ اٹھاتی ہے کہ یہ نہ جائے اپنے ماں باپ کے قریب، مگر نیک اور اچھی بیوی یہ چاہتی ہے کہ میرا شوہر یہ کہیں ماں باپ کی نافرمانی کے وبال میں جا کر جہنم کی آگ میں نہ چلا جائے، اور وہ اپنے اس کے ماں باپ کے ساتھ اس کی سلوک کرواتی ہے، ترکیبیں بناتی ہے، جدائی نہیں کرواتی، اچھی بیوی ملاپ پیدا کرواتی ہے، جدائی پیدا نہیں کرواتی، اچھی بیوی اپنے شوہر کو اس کے ماں باپ کا فرما بردار بناتی ہے، اچھی بیوی اپنے ماں باپ کی عزت کا بھی خیال رکھتی ہے کہ کہیں اس کے ماں باپ پر کوئی بات نہ آ جائے، وہ ایسا کردار ادا کرتی ہے اپنے سسرال میں اپنے شوہر میں کہ وہ کہنے پر مجبور ہو جاتے ہیں کہ یار واہ کیا تربیت ہے تمہارے ماں باپ کی،
ماشاء اللہ،
یہ یاد رکھیے گا۔
ایرپور دیکھ بین انوشٹان رمضان ایبوں آمادر شاستو، آسن تار کچھ درشو دیکھے نی۔
আমাদের সাথে ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ আত্তারি সাহেব রয়েছেন, আসুন আমরা তার নিকট সরাসরি যাব এবং কিছু প্রশ্ন আমরা করব আজকের বিষয় সম্পর্কে, যেহেতু আজকের বিষয় আমাদের জ্বর। এই জ্বর আসলে কি? অনেকে এসে বলে আমার জ্বর জ্বর ভাব, ডক্টর সাহেব জ্বর জ্বর ভাব, ফার্মেসিতে গিয়ে অনেকে বলে আমার জ্বর জ্বর ভাব, তো কি হলে মানুষ বুঝতে পারে আমার জ্বর, আসলে জ্বরটা আসলে কি?
জ্বর বলতে আসলে আমরা একেবারে বেসিক্যালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, জ্বর মানে হচ্ছে আমার শরীরের যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার চেয়ে যখন একটু বেশি হয়, হ্যাঁ, তখন আমরা বলবো জ্বর। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তখনই আমরা বলবো জ্বর। জি, এটাই হচ্ছে মূলত জ্বর। আর জ্বর বলতে কোনো রোগকে বোঝানো হয় না, এই জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার করতে হবে।
জ্বর হলে তো আমরা বুঝি রোগ।
জ্বর মানে হচ্ছে কোনো রোগ নয়, জ্বর মানে হচ্ছে অন্য রোগের লক্ষণ।
অন্য রোগের লক্ষণ,
লক্ষণ, জি,
উপসর্গ,
অন্য রোগের একটা উপসর্গ। এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, জ্বর মানে হচ্ছে এই জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে একটা অন্য রোগের লক্ষণ। এখন এই আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাটা কত? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট স্কেলে আমরা 98.4 ডিগ্রি।
যখন যখন আপনার থার্মোমিটারের প্যারদ যখন
98.4 পর্যন্ত হচ্ছে আমি স্বাভাবিক আছি, এর উপরে যখন হবে তখন আমি বলবো জ্বর। এখন এই জ্বরটা বিভিন্ন রকমের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে জ্বরটা এমন, এটা কিছু জ্বর আছে কন্টিনিউয়াস জ্বর, হ্যাঁ, মানে আবার কিছু জ্বর আছে ইন্টারমিডিয়েট, আবার কিছু আছে হচ্ছে আবার থেকে থেকে হয়। তো সারাক্ষণ যে জ্বরটা থাকে সেটাকে আমরা কন্টিনিউয়াস ফিভার বলি। এই সারাক্ষণ জ্বর থাকে হচ্ছে আপনার এই আপনার টাইফয়েড জ্বরটা বা এন্টেরিক ফিভারে, তারপর হচ্ছে ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সারের কারণে যদি কোনো জ্বর আসে, এই জ্বরগুলো হচ্ছে আপনার সারাক্ষণ থেকে থাকে। জি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট আপনার থেকে থেকে হবে, আজকে হয়েছে আগামীকালকে নাই, আবার পরশুদিন হলো
অথবা রাতে রাতে হলো,
রাতেরটা হচ্ছে আবার একটু ভিন্ন। জি, আজকে হলো, আজকে আপনার ভালো জ্বর আছে আগামীকালকে নেই পরশুদিন আছে, অথবা আজকে আপনার জ্বর আছে আগামীকালকে নাই পরশুদিনও নাই এরপর দিন হলো, চার দিন ইন্টারভেল হলো অথবা তিন দিন ইন্টারভেল হলো। হ্যাঁ, কোয়াটিটিয়ান ফিভার বলা হয়, টাশিয়ান ফিভার বলা হয়, এগুলো হচ্ছে আপনার ম্যালেরিয়া কালা জ্বরের ক্ষেত্রে এই এই টাইপসের জ্বর হয়, তখন আমরা চিন্তা করি এটা এদের ম্যালেরিয়া অথবা কালা জ্বর। আবার হচ্ছে আপনার কিছু জ্বর আছে থেকে থেকে, আপনি যেটা বললেন রাতে রাতে হয়, সকালে হয়েছে সারাদিন ভালো এরপর আবার রাতে আসলো
রাত বলি।
হুম, তারপরে হচ্ছে থেকে থেকে যে জ্বরটা হয় এটাও জ্বরের একটা প্রকার, এটা থেকে আমরা আর অন্য জ্বর চিন্তা করে থাকি। তো মূল কথা হচ্ছে জ্বরটা হচ্ছে আপনার বিভিন্ন রোগের লক্ষণ, জ্বরের ধরন, জ্বরের ফিচার দেখেই আর কি আমরা অন্য রোগগুলোকে আমরা আইডেন্টিফাই করি।
কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
সূরার পরিচিতি এই অংশের মধ্যে আমরা আজকে ১৩তম পারার একটি সূরা, যেটার নাম হচ্ছে সূরা ইব্রাহিম, এই সূরা নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে সূরা ইব্রাহিম, এটা হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। আর এই সূরার মধ্যে কিছু আয়াত রয়েছে যে আয়াত নিয়ে মতানৈক্য রয়েছে, অর্থাৎ এইগুলো কি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে না মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে, এই নিয়ে একটু মতানৈক্য রয়েছে। তো সার্বিকভাবে বলা হয় যে এই সূরাটি মক্কি সূরা। সিরাতুল জিনান নামক তাফসীরের মধ্যে রয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে ৬০টি রুকু, ৫২টি আয়াত, ৮৬১টি বাক্য এবং ৩৪৩৪টা শব্দ রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের এই অংশ ফজিলত শানুর জুলের মধ্যে সূরা ইব্রাহিমের কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই সূরা মধ্যে আমার আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম কিভাবে আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুন্দরভাবে পেশ করেছেন এবং কত ধৈর্য এবং সাহসিকতার মাধ্যমে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে গিয়েছেন এবং কত ত্যাগ তিতিক্ষা উনি সহ্য করেছেন, সেটা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই সূরার মধ্যে আরও কিছু আলোচনা এখানে সুবিন্যস্ত করা হয়েছে, যে এই সূরার মধ্যে অমুসলিমদেরকে তিরস্কার করা হয়েছে আর তাদের জন্য বেদনাদায়ক শাস্তি ব্যবস্থা ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং মুসলমানদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
বিয়ে নিয়ে আমরা কিছু মাদানী ফুল আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী মিরাজ ভাই থেকে শ্রবণ করব। জি মিরাজ ভাই,
পরিবার গঠন হয় একজন স্বামী স্ত্রীকে নিয়ে, তো এর মধ্যে বিবাহটা অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ, দেখুন বিবাহ করার সময় বা বিবাহ ঠিক হওয়ার সময় নানান ধরনের আয়োজন হয়ে থাকে।
জি,
তবে সমাজের কিছু রীতিনীতি আমরা অনেক সময় খেয়াল করি হয়ে থাকে। তো বিবাহ অনেক বড় একটি সুন্নত রয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত বিবাহ আলহামদুলিল্লাহ, অর্ধেক মুমিন হওয়ার একটি রাস্তা আমাকে তৈরি করে দেয়।
জি, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আলিশান হচ্ছে নিকা আমার সুন্নত, আর যে আমার সুন্নত থেকে দূরে থাকলো সে আমার
দলভুক্ত নয়। তো দেখুন নিকাও অনেক বড় আলহামদুলিল্লাহ একটা সুন্নত মুবারক রয়েছে, আবার নিকা কিন্তু অনেকজন অনেকের জন্য ফরজ রয়েছে, যারা গুনাহ থেকে বাঁচতে পারে না বা যারা গুনাহর মধ্যে একেবারে লিপ্ত হয়ে গিয়েছে, অশ্লীলতা তার ছেয়ে গিয়েছে, সে পারছে না গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, তো সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু অবশ্যই তো যারা এরকম অবস্থায় রয়েছে কিন্তু আর্থিক অবস্থা সেভাবে নেই, তাহলে তাকে রোজা রাখার নির্দেশও শরীয়তে দেওয়া হয়েছে। নিয়ামত বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি নিয়ামত, আমরা আগেও শুনেছি এখনো শুনছি। আর এই বিবাহ করার সময় নানান ধরনের আয়োজন হয়ে থাকে, কিন্তু এই আয়োজনের মধ্যে বেশিরভাগ প্রেশারটা যাদের উপর পড়ে থাকে সেটা হচ্ছে কন্যা পক্ষের, অর্থাৎ মেয়ের পক্ষের বাবা, তার বাবা, তার মায়ের, এদের পক্ষে বেশিটা কি হয়ে থাকে, প্রেশার ক্রিয়েট হয়ে থাকে, প্রেশার পড়ে থাকে। কারণ শ্বশুর বাড়ি যদি তার একটু অন্যরকম হয় না, তাহলে কন্যা পক্ষকে অনেক ধরনের ডিমান্ড করে থাকে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। অনেক সময় মাযাল্লা, আল্লাহ মাফ করুক, যেটা করা শরীর বিরোধী, যে যৌতুকের যেটি একটা আলামত সেটাও হয়ে থাকে।
শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা, আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি।
জিশান শাহ পুছ রে, মাইয়ত কো কবরস্তান লে জাতে ওয়াক্ত জানাজে কে আগে চলনা কেসা?
آداب میں سے یہی ہے کہ جنازے کے پیچھے لوگ چلیں، جنازہ سب سے آگے ہو، اگر آگے چلنا ہی ہے تو اتنا دور چلے کہ وہ جنازے کے جلوس میں شامل دیکھنے والے کو نہ لگے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔
حضرت صاحب سے سوال ہے، بہت سے لوگ جو تراوی پڑھتے ہیں وہ بیٹھے رہتے ہیں، اور جب امام رکوع میں جانے لگتا ہے تو بھاگ کر جماعت میں شامل ہو جاتے ہیں، اس کے بارے میں شرعی حکم بتائیں۔
نماز کے لیے جیسے بیٹھے رہتے ہیں کہ امام صاحب رکوع میں جائیں گے تو ہم چلے جائیں گے، تو سستی سے جو بیٹھتے ہیں نا، یہ مطلب ان کا سستی سے بیٹھنا جو ہے نا، یہ ناجائز و گناہ ہے، کیونکہ یہ منافقوں سے مشابہت ہے۔ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى، جب کھڑے ہوتے ہیں نماز کے لیے تو ہارے جی سے۔ علامہ شامی رحمت اللہ تعالی نے اس کو ناجائز و گناہ لکھا، مکروہ تحریم میں لکھا، بہار شریعت میں بھی لکھا ہے جائز نہیں اس طرح بیٹھے رہنا۔ فرضوں میں بھی لوگ کرتے ہوں گے سستی، تو فرضوں میں بھی اس طرح بیٹھے رہنا کہ مت امام رکوع میں آئے گا تو شامل ہو جاؤں گا، تو یہ بھی سستی کی وجہ سے اگر بیٹھا ہوا ہے تو گناہ گار ہے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔
رمضان 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 رمضان